বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর, এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে, বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না, তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না, তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন যুক্তরাষ্ট্র গোটা বিশ্বকে ধোঁকা দিচ্ছে। প্রেসিডেন্ট বলেছেন তেলের উপর নিষেধাজ্ঞা দিয়ে ইরানের জন্য সমস্যা তৈরি করতে পারবে না শত্রুরা। শত্রুর হুমকি মোকাবেলায় ইরানের স্থলবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জেনারেল হেদারি। বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তে গত 13 মাসে 2600 বাংলাদেশিকে আটক করার দাবি ভারতের। এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সিরিয়ার ভূখণ্ডে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে বলে ঘোষণা করেছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। বিশ্বের বলদর্পী শক্তিগুলো ইসলামী বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ থেকে এখনও সরে আসেনি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি। তিনি বলেন তারা বলছে তাদের স্বার্থ সবার আগে, অর্থাৎ সমগ্র বিশ্বের পক্ষ থেকেই তাদের স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে। বর্তমানে সবাই তাদের এই স্বার্থপরতা প্রত্যক্ষ করছে। গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির সঙ্গে সারাদেশের হাজার হাজার ছাত্রছাত্রী সাক্ষাৎ করেছেন। এ সাক্ষাতে গত বছরের বিভিন্ন ঘটনার কথা স্মরণ করে আয়াতুল্লাহ খামেনি বলেন, গত বছরের এই দিনগুলোতে শহীদ রাইসি, শহীদ সাইয়েদ হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন বিশিষ্ট বিপ্লবী ব্যক্তিত্ব আমাদের মাঝে ছিলেন, কিন্তু এখন তারা নেই। এ কারণে শত্রুরা মনে করে যে আমরা দুর্বল হয়ে পড়েছি। আমি আত্মবিশ্বাসের সাথে জোর দিয়ে বলছি যে যদিও এসব গুরুত্বপূর্ণ ভাইদের অনুপস্থিতি আমাদের জন্য ক্ষতিকর, তবে আমরা গত বছরের তুলনায় অনেক ক্ষেত্রে শক্তিশালী হয়েছে এবং অন্যান্য কোনো ক্ষেত্রে দুর্বল হয়ে পড়িনি। আয়াতুল্লাহ খামেনি মার্কিন প্রেসিডেন্টের আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুতির দাবি এবং ইরানকে চিঠি পাঠানোর কথা উল্লেখ করে তিনি এটিকে বিশ্ব জনমতকে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা বলে অভিহিত করেন। ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিজস্ব শক্তি ও সামর্থ্যের উপর নির্ভর করলে শত্রুরা তেল নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের জন্য কোনো সমস্যায় তৈরি করতে পারবে না। বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ দক্ষিণ পূর্ব তেহরান প্রদেশের শিল্প ও হস্তশিল্পীদের সাথে এক বৈঠকে মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুরা যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। তিনি আরো বলেন, যে কোনো জাতি তার নিজস্ব বস্তুগত মূলধনের উপর নির্ভরশীল থাকবে, একদিন ধ্বংস হয়ে যাবে। কাজেই মানব সম্পদ, উৎপাদনকারী, শিল্পী, ব্যবসায়ী এবং বিজ্ঞানীদের প্রতি মনোযোগ দেওয়া উচিত। বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে নতুন নতুন আইডিয়া এবং সমর্থন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, চাপ ও হুমকি মুক্ত আলোচনা না হলে ইরান আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় বসবে না। সম্প্রতি দৈনিক ইরান পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারণাধীন আলোচনায় যোগ দিলে তেহরান কিছুই অর্জন করতে পারবে না। ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে সমান শর্তে আলোচনার টেবিলে বসার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার চাপ প্রয়োগের নীতির অকার্যকারিতা প্রমাণ করতে হবে বলে উল্লেখ করে আরাকচি বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি মোকাবেলায় ইরানের কৌশল হল সর্বোচ্চ প্রতিরোধ। ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে গত কয়েক দফার আলোচনায় ইউরোপীয়দের মধ্যস্থতাকারী ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আরাকচি বলেন, তার দেশ রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শের পাশাপাশি ইউরোপীয়দের সঙ্গেও আলোচনা চালিয়ে যাবে। ইরানের এই শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেন, শেষ পর্যন্ত আমেরিকাকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করব যখন আমরা সমান অবস্থানে থাকব, চাপ ও হুমকি থেকে মুক্ত থাকব এবং আত্মবিশ্বাসী থাকব যে আলোচনায় জনগণের জাতির স্বার্থ সুরক্ষিত হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তবে চিঠির বিষয়বস্তু এখনও অপ্রকাশিত রয়েছে। ইরানের স্থলবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেদারি বলেছেন, তার বাহিনী প্রয়োজনীয় সব পরিকল্পনা তৈরি করেছে এবং দেশের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। আজ ইরানের সংবাদ সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে জেনারেল কিওমার্স হায়দারি বলেন, ইরানের স্থলবাহিনী যে কোনো হুমকির জবাব দিতে সক্ষম হওয়ার জন্য নিজেদের সার্বক্ষণিক প্রস্তুতি বজায় রাখার বিষয়ে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির নির্দেশ অনুসরণ করছে। তিনি আরো বলেন, দেশে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সীমান্তে সেনাবাহিনীর স্থল ইউনিটের 11টি ব্রিগেড মোতায়েন করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান সবসময় হুমকির সম্মুখীন হচ্ছে কিন্তু সশস্ত্র বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি তাদেরকে প্রতিহত করেছে। জেনারেল হায়দারি বলেন, কোন শত্রু যদি বোকার মতো আমাদের দেশ আক্রমণ করার কথা ভাবে তাহলে তারা অনুতপ্ত হবে এবং স্থলবাহিনীর যুদ্ধ প্রস্তুতির মুখোমুখি হলে তাদের পরিকল্পনা প্রত্যাহার করবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ঢাকার অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে অযাচিত মন্তব্যের পুনরাবৃত্তি রোধে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, এ ধরনের মন্তব্য অযাচিত ও বিভ্রান্তিকর। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন সংক্রান্ত মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রফিকুল আলম বলেন, গেল 7 মার্চ বাংলাদেশ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মন্তব্য করেছেন সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘু সংক্রান্ত বিষয়াদি নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এগুলো একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারতের এ ধরনের মন্তব্য অযাচিত আখ্যায়িত করে মুখপাত্র আরও বলেন, এটা অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের সামিল। এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন বলে মুখপাত্র রফিকুল আলম মন্তব্য করেন। ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে গত ১৩ মাসে ২৬০১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ২৬০০ জনের বেশি বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশের জন্য গ্রেফতার করা হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাসে ১৭৬ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল কারণ সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার সময় অবৈধ কার্যকলাপ রুখতে সজাগ ছিল। পরিসংখ্যান অনুযায়ী সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি নাগরিকদের গ্রেফতারির ঘটনা অক্টোবর মাসে সবচেয়ে বেশি। সে মাসে বিএসএফ এর হাতে গ্রেফতার হয়েছেন ৩৩১ জন। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কার্টস বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর অধিকৃত গোলান মালভূমির বাফার জোন দখলকারী ইসরায়েলি সেনারা সেখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। ইসরায়েল গোলান মালভূমির বাইরে সিরিয়ার বিভিন্ন অঞ্চল দখল করে চলেছে, বিশেষ করে দামেস্ক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে হারমন পর্বতের সিরিয়ান অংশ দখল করে নিয়েছে। আল কায়েদার সাবেক নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী আবু মোহাম্মদ আল জুলানির হাতে সিরিয়ার রাজধানীর নাটকীয় পতনের কয়েকদিন পর তারা এসব দখলে নেয়। হারমান পর্বত দখলের বিষয়ে ইসরায়েল কার্টস বলেন, প্রতিদিন সকালে যখন আল জুলানি দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে চোখ খুলবেন, তখন তিনি ইসরায়েলি বাহিনীকে হারমানের চূড়া থেকে তার দিকে তাকিয়ে থাকতে দেখবেন এবং মনে রাখবেন যে গোলান এবং গ্যালিলির বাসিন্দাদের যে কোনো হুমকি থেকে রক্ষা করার জন্য আমরা এখানে এবং দক্ষিণ সিরিয়ার সমগ্র নিরাপত্তা এলাকায় আছি। মঙ্গলবার হারমন পর্বতে একটি নতুন ইসরায়েলি সামরিক ফাঁড়ি পরিদর্শনের সময় ইসরায়েল কার্টস এ কথা বলেন। তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী সীমাহীন সময়ের জন্য সিরিয়ায় থাকতে প্রস্তুত। গাজা যুদ্ধ সম্পর্কে সর্বশেষ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক স্থানান্তরিত করার তার আগের পরিকল্পনা থেকে পিছু হটছেন বলে মনে হচ্ছে, কারণ তিনি দাবি করেছেন যে কেউ কোনো ফিলিস্তিনিকে বের করে দিচ্ছে না। বুধবার আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় গাজায় জাতিগত নির্মূল পরিকল্পনা সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই বিবৃতি দেয়া হয়। এদিকে হামাস এটিকে গ্রহণ করে সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য গাজার জনগণকে বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিপরীত হয় তাহলে তার বক্তব্যকে স্বাগত জানানো হবে। হামাস মুখপাত্র কাসেম বলেন, আমরা আশা করি সকল যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে দখলদারদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য ট্রাম্প প্রশাসন তার দৃঢ় অবস্থান বজায় রাখবেন। ট্রাম্প ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গাজা থেকে ফিলিস্তিনিদেরকে জাতিগতভাবে নির্মূল করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। দীর্ঘ ও শ্বাসরুদ্ধকর অভিযানের পর পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনের সব যাত্রী উদ্ধারে সক্ষম হয়েছে সেদেশের নিরাপত্তা বাহিনী। ট্রেনে থাকা প্রায় ৩৫০ যাত্রীকে উদ্ধার করেছে তারা। গতকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR। সংস্থার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলা চালিয়ে জিম্মি করা ট্রেনের সব যাত্রীকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এ অভিযানে পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। পাকিস্তানের এই কর্মকর্তা জানান, ট্রেনের জিম্মি ৩৪৬ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অভিযানে ৩৩ জন সন্ত্রাসী প্রাণ হারিয়েছে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, ইসলামাবাদ ইরানের পরমাণু চুক্তির পুনরুজ্জীবনকে সমর্থন করে। আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিরাপত্তায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূমিকার গুরুত্বের উপর জোর দিয়ে তিনি এ মন্তব্য করেন। শ্রোতাবন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকার রাজনৈতিক বিশেষজ্ঞ স্টিফেন ওয়াল্ড স্বীকার করেছেন, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধমকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ তথা মার্কিন বিরোধিতা শক্তিশালী করবে। এ প্রসঙ্গে একটি ভাষ্য শুনবেন একটু পরই, পড়ে শোনাবেন বাবুল আখতার। এবার চলুন সংবাদ ভাষ্যটি শোনা যাক।
আমেরিকার রাজনৈতিক বিশেষজ্ঞ স্টিফেন ওয়াল্ড স্বীকার করেছেন, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধমকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ তথা মার্কিন বিরোধিতা শক্তিশালী করবে। তিনি ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে মার্কিন কূটনীতি অব্যাহত রাখার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলোর প্রতি ইঙ্গিত করে বলেছেন, ট্রাম্প স্বল্প মেয়াদে কিছু সাফল্য অর্জন করতে পারবেন, তবে এর দীর্ঘমেয়াদী ফলাফলটা ভালো হবে না। বিশ্বব্যাপী আমেরিকার মোকাবেলায় প্রতিরোধ গড়ে তোলার নীতি শক্তিশালী হবে এবং আমেরিকার প্রতিদ্বন্দ্বীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। ইরানের ইয়ং জার্নালিস্ট ক্লাবের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক স্টিফেন ওয়াল্ড পানামা খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য ট্রাম্পের হুমকি এবং খালের ওপর চীনের প্রভাব সম্পর্কে তার দাবির বিষয়েও কথা বলেছেন। তিনি মনে করেন, বিশ্ব রাজনীতির ইতিহাস পর্যালোচনা করে এটা বলা যায়, মার্কিন হুমকির সম্মুখীন দুর্বল দেশগুলো অবশেষে সাহায্যের জন্য চীনের দ্বারস্থ হবে। ট্রাম্পের হুমকির বিরুদ্ধে মুসলিম ঐক্য জোরদার হবে। এ প্রসঙ্গে গাজার বাসিন্দাদেরকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার হুমকি দিয়েও ট্রাম্প ভুল করেছেন। এটা এমন একটি ভুল যা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য বাড়াতে ভূমিকা রাখবে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ আশকান মমবিনের মতে, গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতি আমেরিকার সমর্থন এবং গাজায় জনসংখ্যার কাঠাময় পরিবর্তনের প্রচেষ্টা আরব ও মুসলিম দেশগুলোকে আগের চেয়েও জোরালোভাবে ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে অবস্থান নিতে বাধ্য করেছে এবং মার্কিন নীতি মুসলিম ঐক্যকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করেছে। ইরান ইস্যুতেও ভুল করছে ট্রাম্প। ইরানের ক্ষেত্রে ট্রাম্প ও তার পূর্বসূরীদের নীতি সবসময় উল্টো ফল দিয়েছে। পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ নাজা মোহাম্মদ আলী রায় আল ইয়ম পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির ব্যর্থতা তুলে ধরেছেন। তিনি বলেছেন, আমেরিকার নীতির মোকাবেলায় ইরান সক্রিয় প্রতিরোধের নীতি গ্রহণ করেছে এবং পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করেছে। তারা শান্তিপূর্ণ কাঠামোর মধ্যে এনপিটি অনুসরণ করে কর্মসূচি এগিয়ে নিচ্ছে। তার মতে, ইরানকে বিচ্ছিন্ন করার পরিবর্তে মার্কিন পদক্ষেপগুলো আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্রদের মধ্যে দূরত্ব আরও গভীর করেছে। ইউরোপীয় দেশগুলো পরমাণু চুক্তি থেকে আমেরিকার সরে যাওয়াকেও মেনে নিতে পারেনি, তারা এর বিরোধিতা করেছে। পরিশেষে আমেরিকার বিরুদ্ধে নয়া বিশ্ব ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের বিখ্যাত উপস্থাপক এবং তাত্ত্বিক ফরিদ জাকারিয়া মার্কিন পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে নতুন বিশ্বব্যবস্থা গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন। তিনি সতর্ক করে বলেন, প্রতিটি দেশে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমানোর উপায় খুঁজবে। জাকারিয়া আরও বলেন, বিভিন্ন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমানোর পাশাপাশি ডলারের আধিপত্য ধ্বংসে এর বিকল্প খুঁজতে পারে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বিশ্ব সংবাদের প্রধান অংশ আরেকবার। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, যুক্তরাষ্ট্র গোটা বিশ্বকে ধোঁকা দিচ্ছে। শত্রুর হুমকি মোকাবেলায় ইরানের স্থলবাহিনী প্রস্তুত রয়েছে বলেছেন দেশটির একজন সেনা কমান্ডার জেনারেল হেদারি। বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ বলেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দখলদার ইসরায়েলি সেনারা সিরিয়ার ভূখণ্ডে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী। এবার চলুন আমাদের পরবর্তী পরিবেশনায়। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি সোহেল আহমেদ
এবং আমি বাবুল আখতার।
গত আসরে আমরা সূরা আদ-দুখার আলোচনা শেষ করেছি, কাজে আজ আমরা পবিত্র কোরআনের পরবর্তী সূরা অর্থাৎ সূরা ইনশিরার সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। মক্কায় অবতীর্ণ এই সূরায় 8টি আয়াত রয়েছে।
এই সূরায় আল্লাহ তাআলা তার রাসূলকে মক্কার প্রতিকূল পরিবেশে রিসালাতের দায়িত্ব পালন করার ক্ষেত্রে সান্ত্বনা দিয়েছেন এবং তাকে বলেছেন তিনি দিন প্রচার করতে গিয়ে যেন মুশরিকদের জুলুম ও অত্যাচারে মনোবল না হারান, কারণ অচিরেই কাফিরদের অত্যাচারের এই প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে। প্রথমে এই সূরার 1-4 পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলম নশরহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক।
হে নবী, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি আর আপনার উপর থেকে সেই কঠিন ভার অপসারণ করিনি, যে কঠিন ভার আপনার কোমর ভেঙে দিচ্ছিল, এবং আমি আপনার খেতেকে উচ্চ মর্যাদা দান করেছি।
মহান আল্লাহ যখন হযরত মুসা আলাইহিসসালামকে ফেরাউনের কাছে দাওয়াতের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব দেন, তখন এ মহান নবী তার অন্তরকে প্রশস্ত করে দেওয়ার আবেদন জানান, যাতে এই কঠিন দায়িত্ব পালন করা তার জন্য সহজ হয়ে যায়। সূরা ইনশিরার এই চার আয়াতে বলা হচ্ছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এমন আবেদন করার আগেই মহান আল্লাহ তার অন্তর প্রশস্ত করে দেওয়ার সুসংবাদ প্রদান করেন, যাতে তিনি মুশরিকদের বিরুদ্ধ বাদিতা এবং কটাক্ষ সহজে সহ্য করতে পারেন। এর ফলে রিসালাতের যে দায়িত্ব পালন কোমর ভেঙে যাওয়ার মতো অসহনীয় ছিল, তা বিশ্ব নবীর জন্য অত্যন্ত সহজ ও সহনীয় হয়ে যায়।
পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে যে বিষয়টি প্রমাণিত হয় তা হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আর দশজন সাধারণ মানুষের মতোই রক্ত মাংসে গড়া একজন মানুষ ছিলেন, আর মানুষের দুঃখ কষ্ট বিপদ আপদে অটল অবিচল থাকার ক্ষমতা সীমিত। কিন্তু বিশ্বনবী যাতে মানবিক দুর্বলতা সত্ত্বেও রিসালাতের কঠিন দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য তাঁর ওই সীমিত ধারণ ক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করে দেন আল্লাহ তাআলা। তিনি হযরতের অন্তরকে এতটা প্রশস্ত করে দেন যে তিনি কাফির মুশরিকদের কটাক্ষ দুর্ব্যবহার ও বিরোধিতার কারণে অভিসম্পাত করার পরিবর্তে তাদেরকে হেদায়ত দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। মক্কা বিজয়ের দিন তিনি কুরাইশের সেই অত্যাচারী লোকগুলোর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই প্রশস্ত অন্তকরণের কারণেই তার ব্যবহারে মুগ্ধ হয়ে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে। ফলে ইসলাম ধর্মের বিস্তৃতির পাশাপাশি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। মহান আল্লাহ মহানবীর নামের খ্যাতিকে এতটা সমুন্নত করে দেন যে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজানে আজও তার নাম উচ্চ কণ্ঠে ধ্বনিত হয় এবং লক্ষ কোটি মানুষের কানে সে ধ্বনি পৌঁছে যায়।
এবারে সূরা ইনশিরার পাঁচ থেকে আট নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক। সুতরাং প্রতিটি কষ্টের সাথে তো স্বস্তি আছে, নিশ্চয়ই প্রতিটি কষ্টের সাথে আছে স্বস্তি। অতএব আপনি যখনই অবসর পান তখনই কঠোর পরিশ্রম করুন আর আপনার রবের প্রতি গভীর মনোযোগী হন।
এই আয়াতগুলোতে মানব জীবনের একটি সার্বিক নিয়মের প্রতি ইঙ্গিত করে মানুষকে এই সুসংবাদ দেয়া হচ্ছে যে কষ্টের দিনগুলোর পরেই তাদের জন্য রয়েছে সুদিন। আমরা যে পৃথিবীতে বসবাস করি সেখানে সবকিছু আমাদের ইচ্ছে মতো চলে না। শরৎ ঋতুতে যেমন কখনো গ্রীষ্মকাল আসে যখন পানির অভাবে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, আবার কখনো আসে বর্ষাকাল যখন বৃষ্টির পানিতে নদ নদী ভরে টই টুম্বুর হয়ে যায়। তেমনি আমাদের জীবনও কখনো সুখ ও আনন্দে ভরপুর থাকে, আবার কখনো দুঃখ কষ্টের জীবন ছেয়ে যায়। আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমরা যেন সুখের সময়ে আত্ম অহমিকায় না ভুগি এবং কষ্টের সময়ে আল্লাহর সাহায্যের ব্যাপারে হতাশ হয়ে না যাই। এই পৃথিবী প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এবং পার্থিব জীবনের সুখ বা দুঃখ উভয়ই ক্ষণস্থায়ী।
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কষ্টের ভেতর থেকে স্বস্তি বেরিয়ে আসে। জীবনযুদ্ধের কষ্টি পাথরে বারবার যাচাই করে মানুষকে অভিজ্ঞতা অর্জন করতে হয় এবং সেই কষ্টার্জিত অভিজ্ঞতা বাকি জীবনে কাজে লাগে। যাই হোক, জীবনে স্বস্তিতে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে অন্তকরণ প্রশান্ত করা এবং অন্তরের ধারণ ক্ষমতা বৃদ্ধি করা। এর ফলে কঠিন বিপদে পড়লে মানুষ খেয়ে হারিয়ে ফেলবে না, বরং বিপদ কাটিয়ে ওঠার কোনো না কোনো পথ বের করে ফেলবে। যদি কেউ কষ্ট সহ্য করার শক্তি অর্জন করতে পারে, তাহলে কঠিন পরিস্থিতিতে সে অটল ও অবিচল থেকে নিজেকে স্রোতের বিপরীতে টিকিয়ে রাখতে পারে। মহান ব্যক্তিরা কঠিন পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়ার পরিবর্তে তাদের চেষ্টা ও পরিশ্রম চালিয়ে যান। তারা ধৈর্য ধরেন এবং মহান আল্লাহর নির্ধারিত দায়িত্ব, কর্তব্য ও এবাদত বন্দিগী চালিয়ে যান। তারা জানেন পার্থিব জগৎ পরিশ্রম করার স্থান, ঘুম, বিশ্রাম ও সুযোগ হাতছাড়া করার জায়গা নয়। তো শ্রোতা বন্ধুরা, আমরা যেন আজকের আলোচনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারি সেই কামনা করে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
খোদা প্রেমের বসন্ত।
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজান মাস সহ যে কোনো সময়ে আত্মশুদ্ধির জন্য কোরআন তেলাওয়াত ও নানা দোয়া পাঠের পাশাপাশি হারাম কাজ বা গোনাহ বর্জন এবং তওবা বা ইস্তিগফার করা অপরিহার্য। সব পেশার ও সব শ্রেণীর বা সব বয়সের মানুষ তথা যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, ছাত্র, ছাত্রী, আলেম কিংবা আলেম নন, ফকিহ, ইমাম ও এমনকি নবী রাসুলদের জন্য ইস্তিগফার অপরিহার্য। তাই রমজানে ইস্তিগফারের প্রতি সবারই বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। বলা হয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখনই কোনো মজলিস থেকে উঠতেন তখন অন্তত 25 বার তওবা করতেন, কারণ কোনো মজলিসে নানা ধরনের ব্যক্তির মধ্যে কেউ কেউ যেমন উন্নত ও ভালো কথা বলতেন, তেমনি কেউ কেউ অনুন্নত বা মন্দ বক্তব্য রাখতেন, আর এসব অনুপযোগী বক্তব্যের ক্ষীণতম ক্ষতিকারক প্রভাবও যাতে মহানবীর আত্মার উপর পড়তে না পারে সেজন্য তিনি তওবা করতেন।
মহানবীর হাদিস অনুযায়ী রমজানে গোনা বর্জনের অনুশীলন যে সবচেয়ে বেশি জরুরি তা আবারও স্মরণ করছি। দোয়া, কোরআন তেলাওয়াত ও অধ্যয়ন এবং নানা সৎ কাজের পাশাপাশি আত্মাকে যখন হিংসা, লোভ ও নানা ধরনের আত্মিক ব্যাধি থেকে দূর করা সম্ভব হবে, তখনই রমজানের খোদাই ভোজ সভা থেকে সর্বোচ্চ কল্যাণ লাভ সম্ভব হবে। পরোপকার ও অন্যের জন্য ত্যাগ স্বীকার করার মতো নানা ধরনের ভালো গুণ অর্জিত হয় দোয়া, কোরআন অধ্যয়ন ও সব ধরনের পাপ বর্জনের ছায়াতলেই। ইস্তিগফার বা তওবা প্রসঙ্গে মনে রাখা দরকার, তওবা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। সাধারণ মানুষ পাপে জড়িত হওয়ায় তওবা করেন, কিন্তু উচ্চ পর্যায়ের মুমিন মানুষেরা তওবা করেন সর্বশ্রেষ্ঠ পন্থা থেকে সামান্য দূরে থাকার কারণে। আরও উচ্চ পর্যায়ের মহামানব তথা নবী রাসূল ও ইমাম বৃন্দ তওবা করতেন প্রকৃতিগত নানা দুর্বলতার ফলে, মহান আল্লাহর পরিপূর্ণ পরিচিতি বা মারিফাত অর্জনে যে অক্ষমতা তারই অনুশোচনায়।
সবসময় ইস্তিগফার বা তওবা করার সুবিধা হলো অতীতের সেই পাপগুলো যা ছিল অন্য কারো ক্ষতি ও নিজের ক্ষতির কারণ, সেসবের বিভৎসতা, নিষ্ঠুরতা ও কদর্যতা আপনার চোখের সামনে আবারও ভেসে উঠবে, ফলে হৃদয়ে অহংকার বাসা বাঁধার সুযোগ হবে না। বরং সবসময় আল্লাহর দরবারে মাথা নিচুই হয়ে থাকবে এবং আবারও পাপের শিকার না হওয়ার ব্যাপারে মন সতর্ক থাকবে। প্রকৃত ও আন্তরিক অনুশোচনাকে মহান আল্লাহ গ্রহণ করেন। মনকে এদিকে সেদিকে নিবিষ্ট রেখে মুখে মুখে বেশ কিছুক্ষণ আস্তাগফিরুল্লাহ নামক শব্দটি বলা তওবা নয়। তওবা হচ্ছে হৃদয়ের গভীর থেকে আন্তরিক চিত্তে এটা বলা যে, হে আল্লাহ, আমি অমুক অমুক গোনাহ করেছি, এসবই ছিল অত্যন্ত কুৎসিত ও অশোভনীয় কাজ, তুমি আমার এই গোনাগুলো ক্ষমা করো। বিবেকের দংশনে যখন আপনার প্রাণ কাতর হয়ে উঠবে, তখন অবশ্যই আল্লাহ আপনার তওবা কবুল করবেন। তবে পাপগুলো মানুষের বস্তুগত অধিকার বা স্বার্থ সংশ্লিষ্ট ক্ষতির সাথে সম্পর্কিত হলে তওবা পুরোপুরি গ্রহণযোগ্য করার জন্য আত্মিক অনুশোচনার পাশাপাশি নগদ ক্ষতিপূরণের উদ্যোগও নিতে হবে।
অন্যদের কাছে নিজের পাপের কথা বলে বেড়ানোও ইসলামে নিষিদ্ধ। মহানবীকে উসিলা করে তওবা করা বৈধ, তবে এর অর্থ এ নয় যে মহানবী ক্ষমা করবেন। ক্ষমার মালিক একমাত্র আল্লাহ। শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মুনির হোসেন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
মাহে রমজান বান্দাদের গুনাহখাতা মাফ হওয়ার মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহকারে এবং মহান আল্লাহ পাকের কাছে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে রমজান মাসে রোজা রাখবে এবং ইবাদত বন্দেগী করবে, তার অতীতের পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান সহকারে এবং মহান আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করবে, তার অতীত পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে।
হজরত আলীকে দেয়া উপদেশে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, আল্লাহর সৌন্দর্য তিনটি বিষয়ে। যে ব্যক্তি আল্লাহর কারণে তার মুমিন ভাইয়ের সাক্ষাতে গমন করে, অর্থাৎ সে আল্লাহর জিয়ারতকারী, আর আল্লাহর জিয়ারতকারীর সম্মান রক্ষা করা আল্লাহরই কর্তব্য। তাই সে যা কামনা করে তিনি তা দান করেন। যে ব্যক্তি নামাজ পড়ে, এরপর দোয়া, দরুদ ও মোনাজাতে অতিবাহিত করে পরবর্তী নামাজ পর্যন্ত, অতএব সে আল্লাহর মেহমান, আর আল্লাহর মেহমানের সম্মান রক্ষা করা আল্লাহরই কর্তব্য। আর হজ এবং ওমরা, এ দুটি হল আল্লাহর কাছে দূতের আগমন, আর দূতের মর্যাদা রক্ষার কর্তব্য আল্লাহরই। হে আলী, তিনটি কাজের সওয়াব দুনিয়া ও আখিরাতে বিস্তৃত। হজ, যা দারিদ্র দূর করে, সদকা যা বিপদ থেকে রক্ষা করে, আর আত্মীয় সম্পর্ক জোড়া লাগানো যা আয়ু বৃদ্ধি করে। হে আলী, তিনটি জিনিস রয়েছে যা কোনো ব্যক্তির মধ্যে না থাকলে তার কর্ম সফল হয় না। আত্মসংযম যা তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বাঁচায়, বিদ্যা যা তাকে নির্বুদ্ধিতার অজ্ঞতা থেকে রক্ষা করে, আর বুদ্ধিমত্তা যা দিয়ে মানুষের সাথে সে মানিয়ে চলবে।
শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শোনা যাক অর্থসহ ১২তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে আত্মিক পবিত্রতার অলঙ্কারে ভূষিত করো, অল্পে তুষ্টি ও পরিতৃপ্তির পোশাকে আবৃত করো, ন্যায় ও ইনসাফে আমাকে সুসজ্জিত করো, তোমার পবিত্রতার ওসিলায় আমাকে ভীতিকর সব কিছু থেকে নিরাপদে রাখো, হে খোদা ভীরুদের রক্ষাকারী।
আল্লাহুম্মা যায়্যিনি ফীহা বিস-সাতরি ওয়াল-আফও ওয়াসতুরনি ফীহা بلباس القنوع والكفو واحملني فيها على العدل والإنصاف وآمني فيها من كل ما أخاف بعصمتك يا
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত পর্বের আলোচনার ধারাবাহিকতায় আজও আমরা হিজরি সপ্তম শতকের বিখ্যাত ইরানি দার্শনিক, ধর্মতাত্ত্বিক, বিজ্ঞানী, গণিতবিদ ও জ্যোতির্বিদ খাজা নাসিরউদ্দিন তুসি সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকছেন।
গত পর্বের আলোচনায় আমরা জেনেছি খাজা নাসিরউদ্দিন তুসি নিশাপুরে যখন পড়াশোনা শেষ করছিলেন তখন মঙ্গল হামলার শিকার হয় এই শহর। মঙ্গলরা নিশাপুর ছাড়াও ইরানের শহরগুলোকে একের পর এক গুঁড়িয়ে দেয়। কেবল ইসমাইলি দুর্গগুলোই এই সর্বগ্রাসী মঙ্গল হামলাগুলোর সামনে রুখে দাঁড়িয়েছিল। খাজা নাসিরউদ্দিন মঙ্গল হামলার সময় নানা বিজ্ঞানে পারদর্শী একজন পণ্ডিত বা বিশেষজ্ঞ হয়ে উঠেছিলেন। এ সময় তিনি নিশাপুর ছেড়ে চলে যান ইসমাইলি দুর্গে। সেখানে তিনি কয়েকটি বই লিখেছিলেন। মঙ্গল কমান্ডার হালাকু খান ইরান অভিযান ও ইসমাইলিদেরকে বিতাড়িত করার পর খাজা নাসিরউদ্দিনকে তার দরবারের সদস্য হওয়ার আমন্ত্রণ জানায়।
ইসমাইলিদেরকে দমনের পর হালাকু খান বাগদাদে হামলা চালিয়ে আব্বাসীয় রাজবংশকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নেয়। খান এ বিষয়ে খাজা নাসিরউদ্দিনের পরামর্শ চায়। খাজা এ বিষয়ে আগেই ভেবেছিলেন। তিনি তার দূরদর্শিতার মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে আব্বাসীয় শাসকরা ভবিষ্যতে নানা সংকটের শিকার হবেন এবং ইরাক খুব সহজেই মঙ্গলদের করায়ত্ত হবে। হালাকু খাজাকে বিশ্বাস করতেন এবং বাগদাদ অবরোধের পদক্ষেপ নেন। অবশেষে ৬৫৬ হিজরিতে আব্বাসীয় খলিফা ও তার তিন পুত্র এবং অন্যান্য বড় কর্মকর্তাদের বাগদাদ থেকে বিতাড়িত করে মঙ্গলরা। এভাবে বাগদাদ মঙ্গলদের হস্তগত হয়। হালাকু খান খলিফাকে হত্যার নির্দেশ দেন। মঙ্গলদের বাগদাদ বিজয় সম্পন্ন হলে তুসিকে উত্তর পূর্ব ইরানের মারকে শহরে একটি মান মন্দির বা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য আমন্ত্রণ জানানো হয়। অনেক ঐতিহাসিক মনে করেন খাজা নিজেই এই বিজ্ঞান মান মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। এ ধরনের মান মন্দির নির্মাণের নানা কল্যাণ ও সুবিধা সম্পর্কে হালাকু খানকে অবহিত করেছিলেন খাজা নাসিরুদ্দিন। প্রকল্পটি অত্যন্ত ব্যয়বহুল হওয়া সত্ত্বেও হালাকু খাজার পরামর্শ গ্রহণ করে।
অবশ্য অন্য একদল ঐতিহাসিক মনে করেন এই মান মন্দিরটি নির্মাণের পরিকল্পনাকারী ছিলেন মঙ্গল শাসক মানাকু কাআন। এই মানাকু কাআনই হালাকুকে ইরান আক্রমণের নির্দেশ দিয়েছিলেন। তারা আরও মনে করেন হালাকু ছিল জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং হালাকু নিজে ইউক্লিডীয় জ্যামিতিতে কিছুটা দক্ষ ছিলেন। মানাকু খাজার ব্যাপক জ্ঞানের কথা জানতে পেরে তাকে মঙ্গোলিয়ায় পাঠিয়ে দেওয়ার নির্দেশ পাঠান হালাকুর কাছে, যাতে সেখানে একটি মান মন্দির নির্মাণ করা যায়। কিন্তু মঙ্গল শাসক সে সময় দক্ষিণ চীনে অভিযান চালানোর কথা ভাবছিলেন, আর হালাকু খাজার গভীর জ্ঞানের ব্যাপারে আস্থাশীল ছিল বলে মঙ্গল রাজা ইরানেই ওই মান মন্দির নির্মাণ করা বেশি যৌক্তিক হবে বলে সিদ্ধান্তে পৌঁছেন।
মারাক্কে শহরের একটি পাহাড়ের ওপর ওই ইমান মন্দির নির্মাণের জায়গা ঠিক করা হয়। খাজা নাসিরুদ্দিনের দিক নির্দেশনা অনুযায়ী এই মান মন্দির নির্মাণের জন্য সে যুগের বিখ্যাত ইঞ্জিনিয়ার বা স্থাপত্যবিদ আবুল সাদাত আহমদ ইবনে ওসমান মারাকিহেকে নিয়োগ দেওয়া হয়। এই মান মন্দিরের উন্নয়নের কাজও সরকারি অর্থে পরিচালিত হয়। মান মন্দিরের নির্মাণ কাজ তদারকির জন্য খাজা তিনবার সফর করেছিলেন। এইসব সফরে তিনি ওই মান মন্দিরের জন্য কয়েকটি বই ও পর্যবেক্ষণের যন্ত্রপাতিও সংগ্রহ করেছিলেন। তিনি এই পর্যবেক্ষণ কেন্দ্রের জন্য জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত কয়েকটি সারণীও রচনা করেন। খাজা নাসিরুদ্দিনের তৈরি করা জ্যোতির্বিদ্যার সারণীগুলো ছিল মানের দিক থেকে অনন্য। মারাকের মান মন্দিরে কাজ করেছেন বিপুল সংখ্যক গণিতবিদ ও জ্যোতির্বিদ। এই পর্যবেক্ষণ কেন্দ্রের সুবিধার একটি বড় দিক ছিল এটা যে এখানে একটি বড় লাইব্রেরি ছিল যাতে 400,000-এরও বেশি বই ছিল। এই বইগুলোতে ছিল শিক্ষামূলক নানা বিষয়। খাজা নাসিরুদ্দিন তাঁর এই বিজ্ঞান গবেষণাগার ও পর্যবেক্ষণ কেন্দ্র ব্যবহার করতে বিশ্বের নানা দেশের জ্ঞানী গুণী পণ্ডিত বিশেষজ্ঞ বিজ্ঞানী ও দার্শনিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন।
খাজা নাসিরুদ্দিনের এই প্রতিষ্ঠানে মূলত তাত্ত্বিক বিজ্ঞান ও গণিতের উপর জোর দেওয়া হতো, যা জ্যোতির্বিদ্যার মূল ভিত্তি। এখানে দর্শনের ছাত্রদেরকে দৈনিক 3 দিরহাম, চিকিৎসাশাস্ত্রের ছাত্রদের 2 দিরহাম এবং ধর্মতত্ত্বের ছাত্রদের দেওয়া হতো 1 দিরহাম, আর হাদিসের ছাত্রদের দেওয়া হতো দৈনিক 0.5 দিরহাম। খাজার উদ্যোগে চালু হওয়া এই বৃত্তি 13 বছর পর্যন্ত চালু ছিল। খাজা নাসিরুদ্দিনের বিজ্ঞান কেন্দ্র নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই মারা যায় হালাকু খান, ফলে রাজ সিংহাসনে বসেন যুবরাজ। প্রথম দিকে ক্ষমতা ছেড়ে দিতে চেয়েছিল এই যুবরাজ, কিন্তু খাজার চেষ্টা ও পরামর্শে যুবরাজ ক্ষমতা গ্রহণ করে, আর এর পাশাপাশি মান মন্দির নির্মাণের কাজ চালিয়ে যান খাজা ও তার সহকর্মীরা। খাজা নাসিরুদ্দিন জীবনের শেষ সময় পর্যন্ত এই গবেষণা কেন্দ্রের তৎপরতাকে সম্ভাব্য যে কোনো বাধা ও বিপত্তি থেকে রক্ষার জন্য সব ধরনের চেষ্টা করে যান।
খাজা নাসিরুদ্দিন তার সমস্ত প্রবন্ধ বা পুস্তিকা লিখেছিলেন আরবি ভাষায়। জ্ঞানের পরিধি ও গভীরতার দিক থেকে এই মহান মনীষীর জ্ঞানকে ইরানের মনীষী ইবনে সিনার সঙ্গে তুলনা করা হয়। এই দুজনের মধ্যে ইবনে সিনা চিকিৎসা শাস্ত্রে বেশি পারদর্শী ছিলেন। অন্যদিকে খাজার দক্ষতা বেশি মাত্রায় প্রকাশিত হয়েছিল গণিতে। গণিতের নানা বিষয়ে বেশ কয়েকটি মূল্যবান বই লিখেছিলেন খাজা নাসিরুদ্দিন। জার্মান প্রাচ্যবিদ কার্ল ব্রোকেলম্যান মনে করেন, খাজা বড় ধরনের অবদান রেখেছেন গণিত ও জ্যোতির্বিদ্যায়। কার্ল ব্রোকেলম্যান তার বইয়ে এটাও উল্লেখ করেছেন যে খাজা নাসিরুদ্দিন বিজ্ঞান সম্পর্কিত অনেক বই অনুবাদ করেছিলেন এবং তিনিই প্রথমবারের মতো ত্রিকোণমিতিকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেন। জ্যোতির্বিদ্যার উপরও কয়েকটি মূল্যবান রচনা রেখে গেছেন ইরানের এই মনীষী। গণিত বিষয়ে খাজার বইগুলো মুসলিম পণ্ডিত বা আলেমদের শিক্ষা কারিকুলামে স্থান পেয়েছিল। খাজা নাসিরুদ্দিনের কোনো কোনো মূল্যবান বই অনুদিত হয়েছিল কয়েকটি বিদেশি ভাষায়, ফলে ইউরোপীয় বিজ্ঞানীরা উপকৃত হয়েছিলেন এইসব বই থেকে।